শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন শুক্রবার বেলা 12:00 আর বাংলাদেশ ও ভারতে শুক্রবার রাত। আমি তাওহিদুল ইসলাম, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
দেশের 10টি জেলা বন্যা কবলিত হয়েছে। দু তিন দিনের মধ্যে আরও কয়েকটি জেলায় বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী।
জহুরুল আলমের রিপোর্ট।
দারিদ্র দূরীকরণে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
গোটা দক্ষিণ ভারত জুড়ে জলের হাহাকার, জল সংরক্ষণে উৎসাহ দেওয়ার উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার, স্লোগান জল বাঁচান জীবন বাঁচান।
এছাড়াও রয়েছে আমাদের নিয়মিত আয়োজন আলাপন। আজকের বিষয়, বাংলাদেশের উপর রোহিঙ্গা শরণার্থী জনসংখ্যা বৃদ্ধির চাপ। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি শগুফতা নসরিন কুইন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শ্রমমন্ত্রী আলেকজান্ডার অ্যাকোস্টা পদত্যাগ করছেন। বিত্তশীল জেফ্রি এপস্টিন, যার বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ আনা হয়, তার ব্যাপারে অ্যাকোস্টা একসময় যেভাবে আবেদন নিষ্পত্তির চুক্তি করেছিলেন সে কারণে তিনি পদত্যাগ করছেন। ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসের বাইরে ওই ঘোষণা করেন। তার পাশে তখন অ্যাকোস্টা দাঁড়িয়েছিলেন। ট্রাম্প এরপর উইসকনসিন এবং ওহায়োর উদ্দেশ্যে রওনা হন। অ্যাকোস্টা সাংবাদিকদের বলেন তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন তিনি সকালে প্রেসিডেন্টকে ফোন করেছেন এবং বলেছেন সরে যাওয়াটাই সঠিক পদক্ষেপ। ট্রাম্প বলেছেন উপশ্রমমন্ত্রী প্যাট্রিক পেজেলা অস্থায়ীভাবে শ্রমমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে তারা রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান পেয়েছে। দীর্ঘ পাল্লার আঞ্চলিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী আঙ্কারার বাইরে মোরতেদ বিমান ঘাঁটিতে সরবরাহ করা হয়। নেটোর কোনো সদস্য দেশ এই প্রথম রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি করেছে এবং তাতে এই উদ্বেগ দেখা দিয়েছে যে তুরস্কের ওপর মস্কোর প্রভাব বাড়ছে। যুক্তরাষ্ট্র তুরস্কের প্রতি জোর আহ্বান জানিয়েছিল যে তারা যেন $200 কোটি চুক্তি থেকে প্রত্যাহার করে। যুক্তরাষ্ট্র সম্ভাব্য নিষেধাজ্ঞা বিষয়ে আঙ্কারাকে সতর্ক করে দেয়। এছাড়াও তুরস্ক রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিলে তাদেরকে F-35 জঙ্গি বিমান কর্মসূচি থেকে বের করে দেওয়ার হুমকিও দিয়েছিল যুক্তরাষ্ট্র। তাতে তুরস্কের $কোটি কোটি ক্ষতি হতে পারে। তুরস্ক যুক্তরাষ্ট্রের 100টি F-35 জঙ্গি বিমান কেনার জন্য এর আগে চুক্তি করেছিল। ইরান দাবি জানাচ্ছে যে ব্রিটেন যেন জিব্রাল্টারে আটক ইরানি তেলবাহী সুপার ট্যাঙ্কারটিকে ছেড়ে দেয়। গত সপ্তাহে জিব্রাল্টার উপকূলে ইরানি সুপার ট্যাঙ্কার আটক করে ব্রিটিশ রাজকীয় মেরিন। ইরান ব্রিটেনের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা পারস্য উপসাগরে বিপজ্জনক খেলা খেলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে শুক্রবার বলেছেন ইরানি তেলবাহী জাহাজ আটকের প্রতিফল আছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি বুধবার হুঁশিয়ার করে দেন যে এই ঘটনার জন্য ব্রিটেনকে পরিণতি ভোগ করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ওই ট্যাঙ্কারটি ইরান থেকে সিরিয়ায় অশোধিত তেল নিয়ে যাচ্ছে, ওই সন্দেহে ট্যাঙ্কারটি আটক করা হয়। টানা বৃষ্টি আর উজানের পানির ঢলে বাংলাদেশের বিভিন্ন স্থানের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 10টি জেলা বন্যা কবলিত হয়েছে। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর প্রতিবেদনে।
সুরমা, কুশিয়ারা, খোয়াই, সাঙ্গু, সোমেশ্বরী, তিস্তা সহ কয়েকটি নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা সতর্কীকরণ এবং পূর্বাভাস কেন্দ্র বলছে যমুনার পানি আরও বাড়বে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন এ পর্যন্ত 10টি জেলা বন্যা কবলিত হয়েছে। দু তিন দিনের মধ্যে আরও কয়েকটি জেলা বন্যা কবলিত হতে পারে। 35 জেলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্রের ঊর্ধ্বতন প্রকৌশলী আরিফুজ্জামান বলেন দেশের অর্ধেক এলাকা বন্যা কবলিত হতে পারে।
সপ্তাহে নতুন করে যমুনা নদী দিয়ে যে বন্যাটা আসবে তার কারণে উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চল আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্ধেক এলাকা বন্যা কবলিত হতে যাচ্ছে।
বন্যা কবলিত এলাকার হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যার পানিতে আমাদের ঘর দুয়ার ডুবে গেছে, ভাসি যাচ্ছি আমরা সবাই।
ওইসব এলাকাগুলোতে খাবার পানি সংকট দেখা যাচ্ছে। বহু স্থানে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের আসাম এবং মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা, যমুনা এবং ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, জানাচ্ছেন বগুড়া থেকে আমাদের সংবাদদাতা প্রতীক ওমর।
উত্তরের জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব জেলার নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। বন্যা পরিস্থিতি নিয়ে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ ভয়েস অফ আমেরিকাকে জানান,
পানি বৃদ্ধি আপনার আগামী 15 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। 15 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত পানি বৃদ্ধি থাকবে, কিন্তু রেট অফ ইনক্রিজটা কমে যাবে। আর 20 তারিখ থেকে
এদিকে পানি বৃদ্ধির সাথে সাথে নদী ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করেছে। ফসলি জমি, বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হচ্ছে। বন্যা আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে নদীপাড়ের সাধারণ মানুষ। প্রতীক ওমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
ভারতের অসম রাজ্যের 17টি জেলার 700 গ্রামের প্রায় 4 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। গুয়াহাটিতে ব্রহ্মপুত্রের জলস্তর সতর্কতা সীমা অতিক্রম করেছে। এখনও পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিস্তারিত শুনুন কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের কাছে।
ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটির সিনিয়র অফিসার ভি গান্ধিয়া জানিয়েছেন, গুয়াহাটিতে জলস্তর এখনও বিপদসীমা অতিক্রম করেনি, তবে 2-1 দিনের মধ্যেই জল বিপদসীমার উপর দিয়ে বইবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তবে জোরহাটের নিমাতিঘাটে জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। ব্রহ্মপুত্র ছাড়াও ধনশিরি, জিয়াভরালি, দিখৌ, পুটিমারি ও বেকি নদীর জলস্তরও বিপদসীমা অতিক্রম করেছে বলে খবর। নদীগুলির জলস্তর ক্রমাগত বাড়ার ফলে একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। গুয়াহাটিতে ধসের কারণে বিপর্যস্ত এলাকার যাতায়াত ব্যবস্থা একেবারেই বিপর্যস্ত। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, 24 ঘন্টায় কন্ট্রোল রুম খোলা রয়েছে। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের সদস্যরা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ দারিদ্র দূরীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বৃহস্পতিবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP-র প্রকাশিত 2019 সালের বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র সূচকে এ তথ্য দিয়ে বলা হয়েছে, দেশ থেকে দারিদ্র কমানোর ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ভারত এবং কম্বোডিয়ার সাথেই রয়েছে। এতে বলা হয়েছে দারিদ্র কমানোর ক্ষেত্রে যে 10টি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে তার মধ্যে 9টি বাংলাদেশ শহর ও গ্রামাঞ্চলে সমান দ্রুততার সাথে অর্জন করতে সক্ষম হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে 31টি নিম্ন আয়ের দেশ, 65টি মধ্যম আয়ের দেশ এবং 2টি উচ্চ আয়ের দেশের তথ্য উপাত্ত পর্যালোচনা করে এ সকল দেশের 130 কোটি মানুষকে বহুমাত্রিক দরিদ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এ বিষয়ে বিস্তারিত সাক্ষাৎকার শুনবেন বিশ্ব সংবাদের পর। এবার গ্রীষ্মে গোটা দক্ষিণ ভারত জুড়ে জলের হাহাকার। জল বিক্রি হয়েছে বিপুল দামে। এরকম এক অবস্থায় জল সংরক্ষণে উৎসাহ দেওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার। স্লোগান, জল বাঁচান, জীবন বাঁচান। বিস্তারিত শুনুন কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের কাছে।
আজ ভারতীয় সময় বিকেল 3টে নাগাদ শুরু হয় এই পদযাত্রা। প্রসঙ্গত বলা যেতে পারে, পশ্চিমবঙ্গের মোট 31টি ব্লক চিহ্নিত করেছে রাজ্য সরকার। জলের স্তর অনেকটাই নেমে গিয়েছে ওইসব ব্লকে, ফলে ভবিষ্যতে জলের অবস্থা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে ওইসব ব্লকে। ওই আশঙ্কার কথা মাথায় রেখে ওইসব ব্লকে ভূগর্ভস্থ জল তোলার উপরে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে রাজ্য সরকার। আজকের পদযাত্রায় মানুষের সচেতনতা বৃদ্ধি করতে শুধু হাঁটাই নয়, গানও লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই গানও আজ পদযাত্রায় গেয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ইন্দ্রনীল সেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
মেক্সিকো উপসাগরে ঘূর্ণিঝড় ব্যারি তীব্র আকার ধারণ করছে। আবহবিদরা লুইজিয়ানা রাজ্যের উপকূলের কিছু অংশে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে লুইজিয়ানায় জরুরি অবস্থা জারি করেছেন। ঘূর্ণিঝড় ও পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সাহায্য করার লক্ষ্যে অর্থ ও অন্যান্য সাহায্য সমন্বয় করার জন্য প্রেসিডেন্ট অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ এবং কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা ফিমাকে অনুমতি দিয়েছেন। বিশ্ব সংবাদ আপাতত শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে এবং ফেসবুকে। বিশ্ব সংবাদী শুনেছেন, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির আজ প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ সব ধরনের দারিদ্র হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। বৃহস্পতিবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির প্রকাশিত 2019 সালের বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র সূচকে এ তথ্য দিয়ে বলা হয়েছে, দেশ থেকে দারিদ্র কমানোর ক্ষেত্রে বাংলাদেশ ভারত এবং কম্বোডিয়ার মতো অবস্থানে রয়েছে। এ সম্পর্কে ঢাকার সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুনের সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তহিদ ইসলাম। ডক্টর ফাহমিদা খাতুন, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
বলা হচ্ছে বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDG 1 অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। তো এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 1 গুলো আসলে কি কি?
দেখুন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যেটা বললেন আপনি, সেখানে কিন্তু 17টা গোল রয়েছে, যেটাকে আমরা অভিষ্ট বলতে পারি বাংলায়, এবং প্রতিটি অভিষ্টের অধীনে আবার 169টা গোল রয়েছে। আপনি যেই গোলের কথা বললেন, অর্থাৎ দারিদ্র বিমোচন গোল SDG টার্গেট কিংবা SDG অভিষ্ট 1, সেটার অধীনে আবার বিভিন্ন ধরনের গোল রয়েছে, লক্ষ্যমাত্রা রয়েছে, এবং তার এগেনস্টে আবার কিছু সূচক রয়েছে। তো এই যে বাংলাদেশ আসলে ধারাবাহিকভাবে যে প্রবৃদ্ধি অর্জন করে চলেছে, তার ফলে কিন্তু বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় বাড়ছে, এবং সেটা বাড়ার কারণেও এই দারিদ্র বিমোচনে অনেকটা সাফল্য এসেছে। এবং আমরা দেখেছি যে গত বেশ কয়েক দশক থেকে প্রতি দশকে 1% করে অন্তত GDP প্রবৃদ্ধি বাড়ছে, যার কারণে সেটার প্রভাব মানুষের মাথাপিছু আয় এবং দারিদ্র বিমোচনের উপরে প্রভাব পড়ছে। তো সেটারই আমরা ফলাফল দেখছি যে জাতিসংঘের এই রিপোর্টে বলা হয়েছে।
তো এই যে বাংলাদেশের যে অর্জনটুকু আপনি বললেন যে এর লক্ষ্যমাত্রা কিংবা অভিষ্ট অনেকগুলোই, তার মধ্যে দারিদ্র বিমোচনের যে লক্ষ্যমাত্রা তার ভেতরেই বাংলাদেশের উন্নয়নের যে যে লক্ষ্যটা দেখানো হয়েছে এবং সাফল্যটা দেখানো হয়েছে সেটা, তো বাংলাদেশ ঠিক কোন কোন ক্ষেত্রে SDG অর্জনে সফল হয়েছে?
দেখুন, SDG তো একটা এখনো চলমান। আপনি তো জানেন যে 2015 সালের সেপ্টেম্বরে জাতিসংঘের বিভিন্ন অধীনে বিভিন্ন দেশগুলো 193টি দেশ এই SDG পরিপালন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। এখন এটা 4 বছর মাত্র অতিক্রান্ত হয়েছে, এখনই বলা যায় না যে কিভাবে কোন অভিষ্টগুলোতে কোন দেশ কি রকম করবে, কিন্তু আমরা 4 বছরের একটা বিশ্লেষণ করেছি, সরকারিভাবেও করা হয়েছে, বিভিন্ন সংগঠন থেকেও করা হয়েছে, আমরা নিজেরাও করেছি। তো সেখানে আমরা দেখেছি যে বেশ কয়েকটি লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সাফল্য অর্জন করতে হবে। এটার একটা কারণ হচ্ছে যে আপনি মনে করতে পারেন যে আমরা এর আগে কিন্তু সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্থাৎ MDG অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ বেশ সাফল্য অর্জন করেছিল। MDG লক্ষ্যমাত্রা ছিল 8টি, সেখানে প্রধান প্রধান কয়েকটি লক্ষ্যমাত্রা যেমন প্রবৃদ্ধি অর্জন কিংবা শিক্ষাক্ষেত্রে শিশু এবং মেয়ে ছেলে শিশু এবং মেয়ে শিশুর প্রাইম এনরোলমেন্ট স্কুলে সেটার ক্ষেত্রে কিংবা শিশু মৃত্যুর হার, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আগে থেকেই বাংলাদেশ ভালো করে আসছিল, যার কারণে বাংলাদেশের এমডিজি অর্জনের সাফল্যের কারণে বাংলাদেশ পুরস্কারও পেয়েছে জাতিসংঘ থেকে। সেটারই ধারাবাহিকতা হিসেবে এসডিজির ক্ষেত্রে আমরা দেখছি এখন পর্যন্ত চার বছরে যে বাংলাদেশ এই এসডিজি যে চার, যেখানে শিক্ষার কথা বলা হয়েছে কিছু কিছু লক্ষ্যমাত্রায়, কারণ আপনি যেটা বললেন যে প্রতিটা অভিষ্টের অধীনে কিন্তু অনেকগুলি গোল রয়েছে, সবগুলি গোল না হলেও কয়েকটা উল্লেখযোগ্য গোলের ক্ষেত্রে বাংলাদেশ অর্জন ভালো সাফল্য অর্জন করে দিতে পেরেছে। সেটা এসডিজি এক এর কথা আপনি বললেন, এসডিজি দুইও কিছুটা, কারণ সেখানে বাংলাদেশ তো খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছে, সেটা আবার ক্ষুধা নিবারণের বেশ সাফল্য অর্জন করেছে। শিক্ষা ক্ষেত্রে যেটা বললাম, স্বাস্থ্যের ক্ষেত্রেও কিছুটা, আবার অন্যদিকে এসডিজি ৫ যেটা নারীর ক্ষমতায়ন, সেখানেও বাংলাদেশের অর্জন ভালো অন্যান্য দেশের তুলনায়। কিন্তু এখানে কয়েকটা বিষয়ে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে,
সেই বিষয়ে আসছিলাম ডক্টর ফাহমিদা খাতুন আপনার কাছে, যে সার্বিক অর্থে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এখনো কি ধরনের প্রতিবন্ধকতা রয়ে গেছে?
প্রতিবন্ধকতাটা হচ্ছে, প্রথম জিনিসটা হচ্ছে যে আমরা যে প্রবৃদ্ধি অর্জন করেছি সেটার সুফল সবাই সমানভাবে পেয়েছি কিনা, অর্থাৎ এখানে আমি বৈষম্যের কথা বলছি। যে দেখা যাচ্ছে যে একদিকে আমরা উন্নয়ন করছি, মাথা পিছু আয় বাড়ছে, কিন্তু বৈষম্যটা কমছে না, বৈষম্য বরঞ্চ বাড়ছে। এবং সেটা সরকারি তথ্য অনুযায়ী আমরা দেখছি যে ২০১০ সালের তুলনায় ২০১৫ সালে এসে উচ্চ উপরের 5% হাতে আরো বেশি সম্পদ পুঞ্জীভূত হয়েছে এবং নিচের 5% হাতে সম্পদ অনেক কমে গেছে। তো এবং এই বৈষম্যটা শুধু আয়ের ক্ষেত্রে নয়, এটা কিন্তু সম্পদের ক্ষেত্রে, এটা ভোগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বৈষম্য। আরো বৈষম্য হচ্ছে যে ধনী এবং দরিদ্রের মধ্যে বৈষম্য, নারী পুরুষের মধ্যে বৈষম্য, অঞ্চল ভেদে বৈষম্য। সুতরাং বৈষম্যের যে বহুমাত্রিকতাটা সেটা আমরা লক্ষ্য করছি। আরেকদিকে হচ্ছে যে এই উন্নয়ন কি আমাদের যথেষ্ট কর্মসংস্থান সৃষ্টি করতে পারছি কিনা। আমরা দেখছি যে আমাদের যুবকদের মধ্যে কর্মসংস্থানের অভাব বা বেকারত্বের হার প্রায় 11%, 10.6% এবং তার এর মধ্যে শিক্ষিত যুবক অনেক রয়েছে। এবং যে সমস্ত যুবক কিনা যারা শিক্ষায় নেই, ট্রেনিং প্রশিক্ষণেও নেই, কর্মসংস্থানের ক্ষেত্রে নেই, সেই সমস্ত যুবকের সংখ্যা কিন্তু প্রায় 30%। তো এই ক্ষেত্রে কিন্তু এই সাফল্য প্রবৃদ্ধি সাফল্যটা আমরা পুরোপুরি পাচ্ছি না, এক ধরনের কর্মসংস্থানহীন প্রবৃদ্ধির আমরা লক্ষ্য করছি। এটা একটা দ্বিতীয় চ্যালেঞ্জ। তৃতীয় চ্যালেঞ্জটা হচ্ছে যে এখানে বিনিয়োগ হচ্ছে না। আমরা বিশেষ করে ব্যক্তি বিনিয়োগের দেশে দেখছি গত কয়েক বছর থেকেই বিনিয়োগটা জিডিপির 23% মধ্যে আটকে আছে। কিন্তু আমরা যদি একটা বিকাশমান অর্থনীতি হতে চাই তাহলে এটাকে অবশ্যই 30% উপরে 35% নিয়ে যেতে হবে। সেটার ক্ষেত্রে এক ধরনের স্থবিরতা রয়ে গেছে, এখানে ব্যক্তি খাতে বিনিয়োগের কোনো আগ্রহ দেখা দিচ্ছে না। এবং যেহেতু ব্যক্তি খাতে বিনিয়োগ হচ্ছে না, সেক্ষেত্রে বৈদেশিক বিনিয়োগকারীরাও তেমন উৎসাহ পাচ্ছে না, এটার একটা ফল ওখানে পড়ছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা উন্নয়ন করি এবং পৃথিবীর অন্যান্য দেশের মতো, এমনকি উন্নত দেশের মতো বাংলাদেশে এখানে পরিবেশ দূষণটা অনেক ব্যাপক। আমরা দেশের ভিতরে পরিবেশ দূষণ করছি, উন্নয়ন কিভাবে করছি, ঠিক মতো আমরা পরিবেশ রক্ষা করে পরিবেশের ভারসাম্য বজায় রেখে উন্নয়ন করতে পারছি না, যেটা পৃথিবীর বহু দেশই করতে পারছে না। আবার এর সাথে জড়িত রয়েছে যে জলবায়ু পরিবর্তনের প্রভাব, সেটা অবশ্য বাংলাদেশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না, সেটা পৃথিবীর উন্নত দেশগুলোর কার্যক্রমের কারণে কিন্তু বাংলাদেশ এই পরিস্থিতির শিকার হচ্ছে, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবটা বাংলাদেশের উপর পড়ছে। এবং সর্বোপরি আমি যেটা বলবো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা। বাংলাদেশ যেই গতিতে অগ্রগতি করছে সেই গতিতে কিন্তু প্রতিষ্ঠানগুলো, মূল প্রতিষ্ঠানগুলো সেইগুলোর সক্ষমতা বাড়ছে না। এখানে যে সমস্ত রেগুলেটরি অর্থাৎ নীতি নির্ধারক এবং কর্ম প্রণয়ন করা, বাস্তবায়ন করার জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলি রয়েছে, তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা এটা প্রশ্নবিদ্ধ হয়ে হচ্ছে। প্রায়শই, সেই ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সক্ষমতা যদি আমরা আনতে না পারি সেক্ষেত্রে একদিকে সরকারের সেবাগুলি পৌঁছানোর ক্ষেত্রে অদক্ষতা রয়ে যাবে, তার পাশাপাশি কিন্তু যে আমাদের যে উন্নয়ন করার ক্ষেত্রে সুষম উন্নয়ন, দুর্নীতিমুক্ত উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানগুলির ভূমিকাটা তেমন আছে আমরা দেখতে পাবো না যদি না তাদের সক্ষমতা বাড়ে।
ডক্টর ফাহমিদা খাতুন, আপনার সঙ্গে আবার আমরা কথা বলবো সরাসরি ফেসবুকে বাংলাদেশ সময় রাত 11:15। ততক্ষণ পর্যন্ত আপনাকে এই সাক্ষাৎকার, এখনকার সাক্ষাৎকার দেওয়ার জন্য অজস্র ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবার রয়েছে আমাদের নিয়মিত আয়োজন আলাপন। আজকের বিষয়, বাংলাদেশের উপর রোহিঙ্গা শরণার্থী জনসংখ্যা বৃদ্ধির চাপ। অনুষ্ঠানটি সঞ্চালন করছেন রোকেয়া হায়দার,
আর আমার সঙ্গে রয়েছেন তাহিদুল আলম। শ্রোতা দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তাহিদ যেমন বললেন, আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রোহিঙ্গাদের উপরেই আলোকপাত করব, কারণ বাংলাদেশের জনসংখ্যার উপরে রোহিঙ্গা শরণার্থীদের জনসংখ্যার একটা চাপ পড়ছে, প্রভাব পড়ছে বিভিন্ন ক্ষেত্রে। তো তাহিদ, আজকে আমাদের সঙ্গে আছেন কারা?
জি আপা, আমাদের সঙ্গে আজকে তিনজন অতিথি রয়েছেন। আমি শুরুতেই তাদের একটু পরিচয় করিয়ে দেই। আমাদের সঙ্গে আজকে রয়েছেন বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
আচ্ছা, ধন্যবাদ।
ধন্যবাদ আপনাদেরও, কারণ আপনারা সময় করে আমাদের সাথে যোগ দিচ্ছেন।
এছাড়া আরও দুজন রয়েছেন, একজন হচ্ছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল মতিন, তিনি কক্সবাজারের সিভিল সার্জন হিসেবে কাজ করছেন, আরেকজন হচ্ছেন হোপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাক্তার ইফতিকার মাহমুদ।
হ্যাঁ, উনি তো আমাদের সাথে প্রায় কথা বলেন এবং সম্প্রতি তাহেরা গিয়েছিলেন, তাহেরা কিবরিয়া, সেখানে তার সঙ্গে কথা হয়েছে। তো ডাক্তার মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
এছাড়া আপা, আমরা মাঠ পর্যায়ের কিছু জানতে চাইলে আমরা তাৎক্ষণিকভাবে চলে যাব কক্সবাজারে, এবং সেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন শাকিল জি, তার কাছ থেকে আমরা শুরুতে একটু সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির কাছে যেতে চাই, কারণ উনি একটি অনুষ্ঠানে রয়েছেন, সেই ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছে। তো শুরুতে যদি আপনি যদি
হ্যাঁ, আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি, মেহের আফরোজ চুমকি আপনাকে স্বাগত জানাচ্ছি, যে বাংলাদেশের উপর রোহিঙ্গা শরণার্থীদের যে জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে তার চাপ পড়ছে, কারণ আমরা দেখছি যে বাংলাদেশে কিন্তু সার্বিকভাবে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, এবং বলা হচ্ছে যে আগামী কয়েক বছরে প্রথম যে দশটি দেশ জনসংখ্যার চাপে জর্জরিত সেই সব দেশের তালিকা থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে। অথচ এই রোহিঙ্গা শরণার্থীদের যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যেমন তাওহিদ মনে করে জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে, তো সেটা কিভাবে রোধ করা যায় এবং এই সমস্যা কিভাবে মোকাবিলা করা যায়?
আচ্ছা, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় জনসংখ্যা, যেটা একসময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন আমাদের যে জনসংখ্যা ছিল 7.5 কোটি, আর তৎকালীন সময়ে বর্তমান পাকিস্তান সেখানে জনসংখ্যা ছিল 6.5 কোটি। আর বাংলাদেশের স্বাধীনতার পরে এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার পরিপ্রেক্ষিতে তিনি ফ্যামিলি প্ল্যানিং ডাইরেক্টরেট করেছিলেন এবং আমাদের জনসংখ্যা একটা পর্যায়ে আস্তে আস্তে কমতে শুরু করেছিল, অর্থাৎ আমাদের ফার্টিলিটি রেটটা আস্তে আস্তে কমে আসছিল, এবং যার কারণে আজকে পাকিস্তানের জনসংখ্যা আমাদের চাইতে এখনো অনেক বেশি হয়ে গেছে আর আমাদের কমতে আরম্ভ করেছে। কিন্তু আমাদের একদিকে যেমন আমাদের জনসংখ্যা বিশাল শক্তি, এবং সেই শক্তিকেই মনে করে আমরা আমাদের বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আমরা উন্নত দেশগুলোকে যখন দেখতে পাচ্ছি যে জনসংখ্যার হার একেবারে শূন্যের কোঠায় চলে যাচ্ছে, আর সেখানে আমাদের এই জনসংখ্যাটাকে আমরা এখন আমাদের একটা অ্যাসেট হিসাবে আমরা মনে করছি, এবং সেইভাবেই তাদেরকে মানব সম্পদে রূপান্তরিত করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কিন্তু তার উপরে যে সমস্যাটা দেখা দিয়েছে নতুন করে, সেটা হলো রোহিঙ্গা সমস্যা। রোহিঙ্গাদের বিষয়গুলি যদি আমরা লক্ষ্য করি, আমরা বিস্মিত হই এমন এক দেশ থেকে তারা এসেছে, যে দেশ থেকে আসার পরে তাদেরকে আমরা দেখেছি যে তাদের রিপ্রোডাক্টিভ হেলথ সম্পর্কে কোনো ধারণা তো নাই, এবং সেই
কোনো সচেতনতাও নেই, তাদের মধ্যে
সহযোগিতাই নেই, কোনো সচেতনতা নেই, কোনো সহযোগিতা নেই, কিছুই নেই।
স্বাস্থ্য সম্পর্কে যে বিশেষ করে সেখানে আমরা যেটা বলতে চাই যে সেখানে কিন্তু তাহলে যেমন আমরা দেখি যে স্বাস্থ্য সম্পর্কে কোনো ধরনের ধারণা এবং
কোনো ধারণাই নেই,
সেই নারী পুরুষ নির্বিশেষে সবার মধ্যে
তো নাই, রিপ্রোডাক্টিভ হেলথের ধারণা তো নাই। তার বাইরে যে একটু সচেতনতা হবে, হাইজিন সচেতনতা বা অন্যান্য যে বিষয়গুলো, পোস্টনেটাল, এন্টিনেটাল, পোস্টনেটাল কেয়ার গুলো, একদম মানে কিছু তাদের ছিল না। আর তারা মনে করেন বাংলাদেশি যেই শেল্টারটা পেয়েছে সেখানে বরং সেই দেশের তুলনায়ও তারা ভালো অবস্থানে আছে। সমস্যা হয়ে গেছে আমাদের, সমস্যা হয়েছে যে আমরা যেখানে মানব সম্পদকে আমাদের জনসংখ্যাকে রূপান্তরিত করতে যাচ্ছি, সেখানে এমন এক সম্পদ তৈরি হচ্ছে অন্য দেশ থেকে এসে যেটা আমাদের সম্পদ হচ্ছে না, বরং আমাদের বিশাল ধরনের একটা পার্টনার তৈরি হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই খুব সিরিয়াসলি এই বিষয়টিকে লক্ষ্য করছেন, তাদেরকে কি করে তাদের দেশে পাঠিয়ে দিবেন সেই ব্যাপারে সব বিভিন্ন দেশের সাথে আলোচনা করছেন, তাদের গভর্নমেন্টের সাথে আলোচনা করছেন। সমস্যার একটা সমাধান তো অবশ্যই করা উচিত, করতে হবে, কারণ আমার তাদের কারণে আমাদের দেশের মানুষরা অনেক সুবিধা থেকে হয়তো বঞ্চিত হচ্ছে বা হবে ফিউচারে, আমাদের এখন থেকেই করতে হবে। সেখানে হলো এইচআইভি এইডস একটা বিশাল সমস্যা, তারা যেহেতু অসচেতন যার কারণে এইসব মানে ডিজিজ তাদের ভিতরে অনেক
যেকোনো মারাত্মক ব্যাধি ছড়াতে পারে।
আমাদের দেশ এখন পর্যন্ত আমাদের নেইবার কান্ট্রি গুলোর তুলনায় এই এইচআইভি এইডস এর ক্ষেত্রে অনেক ভালো অবস্থানে আছি আমরা, কিন্তু দুর্ভাগ্য যে তারা রোহিঙ্গারা এসে তারা এই জায়গাটায় আমাদের কোন সমস্যাটা বাড়িয়ে তুলছে কিনা এটাও আমাদের জন্য একটা খুব চিন্তার কারণ।
জি, সাবেক প্রতিমন্ত্রী আপনার কাছ থেকে আমি আসলে দুটো বিষয় একটু পরিষ্কার মন্তব্য চাই আপনার কাছ থেকে। সেটি হচ্ছে 2017 সালের আগস্ট থেকে এ পর্যন্ত 34,338 জন রোহিঙ্গা নারী আশ্রয় শিবিরে গর্ভবতী হয়েছে। আপনি দায়িত্ব ছেড়েছেন অল্প কয়েক মাস হলো, 6-7 মাস, তার আগ পর্যন্ত আপনি মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। সেক্ষেত্রে এই সুনির্দিষ্ট বিষয়ে আপনারা তো ধারণা করেই ছিলেন যে তাদের জন্ম হওয়ার বেশি, সেক্ষেত্রে আপনারা কি কোনো পদক্ষেপ নিয়েছিলেন?
আপনার স্বাস্থ্য সেবা বলতে যেটা বোঝায়, আমরা কিন্তু তারা আমাদের দেশে আসার সাথে সাথেই গভর্নমেন্ট থেকে এবং প্রাইভেট বা এনজিওরা তারা কিন্তু তাদের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে, কিন্তু যেই নারীরা প্রেগনেন্ট হয়ে গেছেন তাদের সুস্থভাবে অন্তত ডেলিভারি হওয়াটা তো খুব জরুরি। সেটা শুধু আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নয়, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন এনজিও গুলো, এই ইন্টারন্যাশনাল এনজিওরা আছে, তারাও কিন্তু তাদের এই ডেলিভারির বিষয়গুলোকে ব্যাপকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। আমাদের মন্ত্রণালয় থেকে আমি থাকাকালীন একটা ট্রমা সেন্টার আমরা করেছিলাম, কারণ তারা কিন্তু সেখান থেকে আসার পরে নানানভাবে একসাথে থাকলে মনে করেন যে অনেক রকম সমস্যারও শিকার হয়, বিভিন্নভাবে ট্রমায় তারা চলে গেছিল, তাদের সেই জমা থেকে উত্তরণের জন্য আমরা স্পেশাল ভাবে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। আর এই তাদের জন্য আপনার ফ্যামিলি প্ল্যানিং যে মেটেরিয়াল গুলো আছে সেগুলোও কিন্তু সাপ্লাই ইতিমধ্যে শুরু হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো তারা কোনো কিছুর ব্যাপারে উৎসাহী নেই, ধারণা নেই, তাদের কোনো চিন্তা ভাবনা নেই, তাহলে এই জায়গাগুলো তো খুব জটিল।
সাম্প্রতিক সময়ের একটি জরিপে দেখা গেছে বাংলাদেশের যেসব জনসংখ্যা আসলে মানুষ যারা জন্ম নিয়ন্ত্রণে আগ্রহী তাদের মধ্যে 12% মানুষ জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর ঘাটতিতে রয়েছেন, তারা চাইলেও সেটি সংগ্রহ করতে পারছেন না। এই সমস্যা সমাধানে কি আপনি কোনো পদক্ষেপ নিয়েছিলেন?
বিষয়টা আমার মনে হয় যে ঠিক আমাদের মন্ত্রণালয়ের সাথে রিলেটেড না, এটা একেবারেই ডাইরেক্ট স্বাস্থ্য মন্ত্রণালয়, ফ্যামিলি প্ল্যানিং আমাদের যে অধিদপ্তর আছে তাদের দায়িত্বের মধ্যে আসে। তবে বাংলাদেশের মানুষ আগের থেকে অনেক সচেতন হয়েছে এই ক্ষেত্রে, এবং যারা সামান্যতম শিক্ষা পাচ্ছে তারাই সচেতন হয়ে তাদের পরিবার থেকে পরিকল্পিতভাবে করছেন। সমস্যাগুলো যেখানে তৈরি হচ্ছে সেটা হলো কি আপনার একেবারেই আপনার গ্রামগঞ্জগুলো যেখানটা আছে, প্লাস হলো আপনার স্ল্যাম এরিয়া, এইসব জায়গাতে এই সমস্যাগুলো বেশি তৈরি হচ্ছে। তবে রিপোর্টিভ মেটেরিয়াল মানে ফ্যামিলি প্ল্যানিং মেটেরিয়াল তারা পাচ্ছে না, এই ধরনের নিউজ আমার নলেজে আসেনি। আমার যদি নলেজে আসে তাহলে তো আমি অবশ্যই সেটা খোঁজ খবর করবো, আমার কাছে কেউ বলেও নি, জানিও না, এতে আমি এখনো যাই না। কারণ হলো গিয়ে আপনার এই কাজ কিন্তু গভর্নমেন্ট কন্টিনিউয়াসলি কাজ চালিয়ে যাচ্ছে, এবং আমাদের যে কমিউনিটি হেলথ ক্লিনিক গুলো আছে তারা বাংলাদেশে সেখানেও কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হচ্ছে। এই ধরনের যে মেডিসিন গুলো আছে প্রায় 30 রকম মেডিসিন, সেই জায়গাতেও কিন্তু ফ্যামিলি প্ল্যানিং এরও মেডিসিন গুলো সেখানে আছে, এটুকুই আমি জানি।
কিন্তু আপনি কি মনে করেন এটা যথেষ্ট এখন যা
এই ধরনের রিপোর্ট?
আপনি কি মনে করেন এখন যে সাহায্য সহায়তার ব্যবস্থা করা হয়েছে এ পর্যন্ত সেটা এই জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট?
আসলে বিষয়টা হয়েছে সাহায্য সহযোগিতার চাইতেও আমাদের যেই জিনিসটি জরুরি সেই জিনিসটি হলো মানুষকে সচেতন করা। যেমন আপনার অল্প বয়সে কারো বিয়ে হলে তার যে ফার্টিলিটি রেটটা তার মানে ফার্টিলিটি যতটা থাকে বয়স হলে কিন্তু তার তুলনায় কমে আসে। তো আমাদের এই জায়গাগুলোতে আমরা যদি সচেতন হই, বিয়ের বয়সটা যদি আমাদের একটু বেশি হয় তাহলে কিন্তু অটোমেটিক আপনার জনসংখ্যা অনেকটাই কমে আসবে বলে আমরা মনে করি। আমাদের কাছে মনে হচ্ছে যে এই মেটেরিয়ালের চাইতে জনগণকে সচেতন করাটা বেশি জরুরি। আর আগে যেমন বলা হতো ফ্যামিলি প্ল্যানিং, এখন আমরা সেটাকে বলি প্ল্যান উইথ ফ্যামিলি, অর্থাৎ যে মনে করে যে সন্তান লালন পালন করতে পারবে সে তার সন্তান দিয়ে একজন বিক্রি করতে পারে, কিন্তু যার পক্ষে সন্তানকে লালন পালন করা সম্ভব না অবশ্যই তাকে কেয়ারফুল হতে হবে, প্ল্যান হয়েছে পরিবারটা গঠন করতে হবে। আমরা এইভাবেই প্রচারণা থেকে দিয়ে যাচ্ছি। আর অন্য মেটেরিয়াল নিয়ে কোন রকমের সমস্যা হয়েছে আমার নলেজে এই মুহূর্তে জানা নেই।
সেক্ষেত্রে আপনার কাছ থেকে আরেকটি বিষয়, যেহেতু আপনি ওই মন্ত্রণালয়ে ওই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সব মিলিয়ে আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি কি বলবেন, এবং সফল মন্ত্রী ছিলেন, সব মিলিয়ে অভিজ্ঞতা দিয়ে কি বলবেন যে আসলে রোহিঙ্গা জনসংখ্যা নিয়ন্ত্রণে এখন সরকার অথবা এনজিও কর্মী অথবা আন্তর্জাতিক সংস্থাগুলোকে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত?
আসলে আপনার তাদের সংখ্যা বৃদ্ধি তো পরের কথা, তাদেরকে কি করে এখন আমাদের দেশ থেকে তাদের যে জন্মভূমি সেখানে পাঠানোর যে বিষয়টি সেই বিষয়টিতে সবাইকে সিরিয়াস হতে হবে। আর দ্বিতীয়ত হলো গিয়ে তারা একটা দেশে একরকম কালচারে তারা বড় হয়েছে, তাদেরকে রাতারাতি সব কিছুতে অ্যাভয়েড করাটা সত্যি খুব কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। মানে আমাদের আমাদেরই দেশে এখনো দারিদ্রতা আছে, আবার আমাদের দেশে এখনো অনেক চাহিদা আছে, তার উপরে আবার একটা বড় শ্রেণী যাদের বিশাল চাহিদা নিয়ে এসে হাজির হয়েছে। নিঃসন্দেহে আমরা মনে করি যে দ্রুত তাদেরকে দেশ থেকে তাদের দেশে পাঠানোর ব্যাপারটাকে আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে। তবে এটাও সত্য কথা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহসিকতার সাথে তাদেরকে বাংলাদেশে থাকার সুযোগ করে দিয়েছে, আর তারা অন্তত তাদেরকে আমরা সেই যতদিন থাকবে ততদিন অন্তত তারা যেন ভালো মতো খেয়ে করে বাঁচতে পারে বা শিক্ষা পায়, শিশুরা যেন সুস্থভাবে দাঁড়াতে পারে, সেই চেষ্টাটা আমরা অব্যাহত রাখবো সবাই মিলে। এই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আবার পরবর্তীতে কথা হবে।
অবশ্যই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো তাহিদ
জি
ধন্যবাদ।
তাহলে আমরা এখন একটু
অন্য আলোচকদের কাছে যাই, কারণ আমাদের ওই একই প্রশ্ন, প্রথমে তো আমাদের প্রধান এই প্রশ্নটা, জনসংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে রোহিঙ্গা শরণার্থী শিবিরে, সেখানে বাংলাদেশ সরকার বা আন্তর্জাতিক সমাজের কি করণীয় এই মুহূর্তে? সচেতনতা সৃষ্টির কথা আমরা শুনেছি, তো আমরা সেখানে যে সিভিল সার্জন রয়েছেন ডক্টর আব্দুল মতিন, আপনার কাছে আসছি আমরা এই প্রশ্ন নিয়ে।
রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের এই যে পরিবার পরিকল্পনার পদ্ধতি গুলো তারা বেশিরভাগটাই জানে না। তারা ধর্মীয় অনুভূতি তাদের মধ্যে এতই বেশি যে তারা এটাকে গ্রাহ্যই করে না। তাদের মধ্যে কোনো পদ্ধতি নেই, তাদের মধ্যে কোনো রিক্রিয়েশন নেই, শিক্ষার কোনো প্রভাব নেই, কোনো কাজ নেই, যে কারণে তাদের জনসংখ্যার হার ওদের ভিতরে অনেক বেশি। ওদের গ্রোথ রেট হচ্ছে 2.5%, বাট আমাদের দেশের গ্রোথ রেট হচ্ছে 1.5%। একটা হিসাবে দেখা গেছে যে টোটাল এফডিএমএন কমিউনিটি, দ্যাট ইজ ফোর্সেবলি ডিসপ্লেসড মায়ানমার ন্যাশনালস, তাদের মধ্যে প্রতিদিন প্রায় 90টা নিউবর্ন বেবি আসছে। এই হিসাবে 365 দিনে দেখা যায় প্রতি বছর আমরা 30-32 হাজার নিউবর্ন বেবি পাচ্ছি।
ডক্টর ইফতেখার মাহমুদ, আপনি তো ওখানে এই ক্ষেত্রে যথেষ্ট, আপনার হোপ ফাউন্ডেশন অনেক সাহায্য সহায়তা করছে, আপনার নিজের একেবারে যে তৃণমূল পর্যায়ের যে অভিজ্ঞতা, সেখান থেকে আপনি কি ধরনের পরামর্শ দিতে পারেন সচেতনতা সৃষ্টির বিষয়ে এবং পরিবার পরিকল্পনার সাহায্য সমর্থন যেগুলো দেওয়ার সেগুলো সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা কিভাবে করা যায় আর কি?
অনেক ধন্যবাদ আপনার, এখানে তো অনেক ইম্পর্টেন্ট লোকজন আছেন, আমাদের সিভিল সার্জন মহোদয় আছেন, আমাদের প্রতিমন্ত্রী ছিলেন। তো আমি তো আসলে বাড়ি, আমার বাড়ি কক্সবাজার, আমি আমার জন্ম এখানে, আর উকিয়া যেখানে যে আপনার রোহিঙ্গারা এখন আছে ওই এলাকার সাথে আমি ভালো পরিচিত, এবং ওই যখন আসে প্রথম থেকেই আমরা ওখানে ইনভলভ হলাম হোপ ফাউন্ডেশনের পক্ষ থেকে। এবং এটা আমরা যেটা আমি এবং আমাদের মতো যারা এনজিও কর্মী যারা আছে বা নন প্রফিট বা অন্যান্য ডেভেলপমেন্ট এজেন্সি, এরা এই ব্যাপারটাকে পুরোটাই একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস হিসাবে দেখে, যে একটা এটা মানবিক একটা সমস্যা আমরা এখানে সাপোর্ট করছি। তো আমরা জানি যে আমরা যে কথাগুলো বললাম যে গ্রোথ রেটের উপরে, তো এখানে তো রোহিঙ্গাদের ব্যাপারটা হচ্ছে কি, ওরা তো আসছে অনেক বছর যে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা থেকে শুরু করে শিক্ষাসেবা থেকে মানে খুবই পিছনে। আমি পার্সোনালি অনেক কত কত রোহিঙ্গা মহিলাদের সাথে কথা বলেছি, রোহিঙ্গা পুরুষের সাথে কথা বলেছি তাদের সম্পর্কে জানার জন্য, এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী যেটা বললেন এবং যেটা তার সত্যি ঠিক, আসলে ওনারা যে রোহিঙ্গা গোষ্ঠী কিন্তু আপনার সচেতনতার দিক দিয়ে একেবারেই পিছানো। তো আমরা যেটা দেখলাম যে এখানে যেটা আমাদের মহোদয় সিভিল সার্জন মহোদয় বললেন যে এখানে প্রায় 30-32 হাজার বাচ্চা হচ্ছে প্রত্যেক বছর গত বছর, এবং বিশেষ টু হয়তো বেশিও হতে পারে। অ্যাকচুয়ালি পরিসংখ্যান তো আমরা পুরো পরিসংখ্যান জানি না, কারণ অনেক সময় এনজিওরা বললো যে এখানে 60-70 হাজার বাচ্চা হচ্ছে, কিন্তু গভর্নমেন্টের পরিসংখ্যান তো হচ্ছে 30-32 হাজারের মধ্যে। তো এখানে আমি যেটা দেখেছি যে এই গত 2 বছরে যেহেতু এনজিও কর্মীরা প্রচন্ড ভাবে পরিশ্রম করেছে, মিডওয়াইফরা, ডাক্তাররা, হেলথ ওয়ার্কাররা এবং গভর্নমেন্ট থেকেও, এবং এখানে কিন্তু এই আমরা দেখলাম যে মায়েদের মধ্যে যারা প্রেগনেন্ট আছে, যারা মহিলা যারা প্রেগনেন্সি আছে, এরা কিন্তু এখন সমনিয়ন্ত্রণ চায়, কারণ এরা এই সুযোগটা আগে তাদের কাছে ছিল না। প্রত্যেকটা মায়েরা আমরা দেখলাম যে 5-7টা বেবি অলরেডি বাচ্চা আছে, অনেকে মারা গেছে এবং আসার সময়, কিন্তু তারা এখন জন্ম নিয়ন্ত্রণ চায়, কারণ তারা তাদের এই যে একটা সুযোগ যে আছে এটা এটা। এবং যেটা আমরা দেখেছি যে এদের মধ্যে প্রায় প্রত্যেকেই চায় যে ইনজেক্টেবল, যেটা মানে লং টার্মে যেটা, কারণ ওষুধ মানে বাসায় নিয়ে গেলে, যেমন পিলসও ওরা নিচ্ছে। আমরা আমরা যেটা করি যে আমাদের যে সমাজে যেমন প্রেগনেন্ট মহিলারা আসে, আমরা কিন্তু ওই সময় থেকে জন্ম নিয়ন্ত্রণের কথা বলা শুরু করি। আমাদের প্রত্যেকটা ওয়ার্কার, প্রত্যেকটা মিডওয়াইফের ট্রেন, এবং আমরা জানি যে জন্ম নিয়ন্ত্রণ না করতে পারলে এই এই জনগোষ্ঠীকে মানে একটা মানে স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে রাখা খুব ডিফিকাল্ট হবে। হ্যাঁ, এবং সেই জন্য আমরা প্রত্যেকেই সচেতন, আমরা যাদের সাথে কাজ করি, ধরুন ইউনাইটেড নেশনস এর বিভিন্ন অর্গানাইজেশনের কাজ করি, প্রাইভেট অর্গানাইজেশনের সাথে কাজ করি একসাথে, এবং সবাই একইভাবে আমরা চেষ্টা করছি যে জন্ম নিয়ন্ত্রণটা যাতে মেনটেন করা যায়। এবং আমরা দেখলাম পুরুষের মধ্যে এই সচেতনতা নাই এবং তারা এটা বিশ্বাস করে না, যেটা আমাদের প্রধানমন্ত্রী বললেন যে একটু ওই যে মানে ধর্মীয় ইস্যুগুলো আছে তারা বিগত পরিচিত না, কিন্তু দেখলেন যে মায়েরা এটা চায় এবং সেই জন্য আমরা এই সুবিধাটা নিচ্ছি এবং তাদেরকে আমরা ফলো আপ করি তারা যাওয়ার পরে, এবং এটা আমাদের এখন হাইয়েস্ট প্রায়োরিটি। আরেকটা কথা উঠেছে যে ওই যে ইনফেকশন ডিজিজের ব্যাপারে এইচআইভি এইডস এগুলোর ব্যাপারে অবশ্যই আমাদের, সরি কিছু জিজ্ঞেস করবেন?
না, আমি একটুখানি ব্রেক নিতে চাচ্ছিলাম কারণ আমার খেলায় খুব আগ্রহ। সেদিন আমি হঠাৎ করে দেখছিলাম যে এই মুহূর্তে লন্ডনের গ্রাসকোর্টের সবচাইতে সেরা যেটা টেনিস বলা হয় গ্র্যান্ড স্ল্যামের, উইম্বলডনের খেলা চলছে রাফায়েল নাদাল স্পেনের এবং সুইজারল্যান্ডের রজার ফেডারের মধ্যে। দুজনই দুর্দান্ত খেলোয়াড় এবং টেনিস কোর্টের বাইরে কিন্তু দুজনে অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু। তো তাদের এই খেলার কিছুটা ফলাফল, প্রথম সেটটি জিতেছেন নাদাল 6-3, 6-3 এবং দ্বিতীয় সেটের খেলা চলছে, ফেডারের কিছুটা এগিয়ে রয়েছে 7-6 এখনও এই মুহূর্তে, যেটা সঞ্জনা আমাকে এক্ষুনি বললেন। তো আমি এই খেলার খবরটা না দিয়েই পারছিলাম না যে উইম্বলডনের গ্রাসকোর্টের সেমিফাইনালের খেলা চলছে রাফায়েল নাদাল এবং রজার ফেডারের মধ্যে, এবং অনেকেই জানেন আপনারা ফেডারের কিন্তু বেশ বয়স্ক খেলোয়াড় হিসেবে এইবার উইম্বলডন কোর্টে নেমেছেন। তো আমরা এবার আমাদের আলোচনায় ফিরে যাই। তাহির, আমাদের সাথে একজন শ্রোতা বন্ধু রয়েছেন, আমরা তার কথা শুনে নিই। তাহিরা, আপনি কি লাইনটি দেবেন? হ্যালো,
হ্যালো,
নমস্কার, কে দীপক বলছেন? তো দীপক, আপনি তো আলোচনা শুনছেন, বলুন।
বাংলাদেশ পঞ্চগড় থেকে?
হ্যাঁ, বলুন বলুন।
হ্যাঁ, আমাদের তাজুল ভাইকে জানাচ্ছি আমি নমস্কার।
নমস্কার।
আমি যেটা জানি, আমাদের স্যার মহোদয় যে কিছুদিন প্যানেল অফিস জেনারেল বললো, যেমন আমাদের মায়েরা রোহিঙ্গা মায়েরা যেমন মানে প্যাডলিট এবং কি তারা বাচ্চা কাচ্চা নিয়ে অনেক মানে দুঃখ ব্যক্ত আছে আর কি, অনেক দুঃখতে ওনারা আছেন। আমার প্রশ্ন হচ্ছে, রোহিঙ্গা যদি ওনারা আবার যদি মিয়ানমার যদি ফিরে যায়, ওদের কি আবার পূর্ণ নাগরিকত্ব কি ফিরে পাবে? এবং এই যে বাংলাদেশে যারা এই মায়ানমারের যারা শিশুগুলো যেমন আছে, তারা কোনো অসহায়, তার দেখবেন একটা পরিবারে 4-3 করে বাচ্চা কাচ্চা, তাদের কোনো ভবিষ্যৎ একটা আছে, যেমন তার ঠিক মতো লেখাপড়া পাচ্ছে না, তারা মনে করছে ঠিক মতো খাওয়া দাওয়া পাচ্ছে না। এরা যদি আবার ফিরে যদি ওই দেশে যদি চলে যদি যায়, তাহলে ওরা কি আবার ওই দেশে পূর্ণ ঠিকানা কি ফিরে 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 তো পাবে কি?
কিছুটা
তো আজ পাচ্ছেন কি অবস্থা সেখানকার জেনে নিই আমরা ডক্টর মতিনের কাছ থেকে।
জি
ডক্টর আব্দুল মতিন, আপনি তো দেখছেন সেখানে রোহিঙ্গারা রয়েছেন এবং এই মুহূর্তে তাদের পাঠানোর ব্যাপারে বাংলাদেশ সরকার বিশ্ব দরবারে আবেদন জানাচ্ছেন, বিশ্বের চাপ সৃষ্টি করার, আন্তর্জাতিক মহলের চাপ সৃষ্টি করার আবেদন জানাচ্ছেন। তো ফলাফলটা আপনারা কি বুঝতে পারছেন এই মুহূর্তে?
আমার কাছে মনে হচ্ছে যে তারা সহজে যাবে না, তার কারণ মায়ানমার তাদেরকে নিতে চাচ্ছে না। আবার এখানে যারা আছে তারা তো ভালোই আছে, খাবার পাচ্ছে, চিকিৎসা পাচ্ছে, বাড়ি পাচ্ছে, যে কারণে বাংলাদেশ সরকারের পক্ষে এটা খুব ডিফিকাল্ট হবে। আর তাছাড়াও আমি যদি মনে করি এরা এখানে থাকবার ব্যাপারে কিছু বিদেশি সাহায্য সংস্থা আছে বা তাদেরকে কিছুটা ইন্ধন দিচ্ছে না যাবার ব্যাপারে।
সেটা আপনি কিভাবে বলছেন, মানে বিদেশি সাহায্য সংস্থাগুলো তাদেরকে মানে তাদের যাওয়ার পথে বাধা বা অন্তরায় সৃষ্টি করছে কোনো রকমে?
হ্যাঁ, সেটা সেরকমটাই মনে হচ্ছে, কারণ আমি যখন ন্যাশনাল টাস্ক ফোর্সের মিটিং এ ঢাকা যাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে, তখন সেখানে এই সেটা উঠে আসছে, এর উপর আমাদের পররাষ্ট্র সচিব মহোদয় খুব অসন্তুষ্ট।
আমার মনে হয় সেখানকার পরিস্থিতি পর্যালোচনা করে, যেমন বলা হচ্ছে যে জাতিসংঘের অনেক, জাতিসংঘ যখন স্বীকার করেছে যে না তারা ব্যর্থ হয়েছে এই রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিয়ে যার ব্যাপারে শুরু থেকেই যথাযথ ব্যবস্থা নিতে পারেনি, তাদের সাম্প্রতিক এক রিপোর্টে বলেছে, কিন্তু তারপরেও তারা বলছে যে যেহেতু এই রোহিঙ্গা শরণার্থীদের ফিরে যাওয়ার প্রত্যাবাসনের ব্যাপারে নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছে না, আর রোহিঙ্গারা যেমন দাবি করছে যে তাদের নাগরিকত্ব দিতে হবে, সেটাও তারা নিশ্চয়তা কেউই দিতে পারছেন না এখন, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছে।
আপা, আসলে নাগরিকত্ব বিষয়টি তো
শুধু তাই না, তাদেরকে যে আমাদের ভাষান্তরে নিয়ে যাবে সেটাও সরকার পারছে না।
জি,
কিন্তু এই মুহূর্তে তো মানে মুষলধারে বৃষ্টি পড়ছে, আর
এইটা
হ্যাঁ, কিন্তু বৃষ্টিপাতের এই সময়টা তাই, এই যে বর্ষার মৌসুম, আপনি তো ওখানে রয়েছেন, আপনারা যারা রয়েছেন, যেমন আমি ডক্টর মাহমুদকেও বলবো, ইফতেকার মাহমুদ, কারণ আপনারা দেখছেন সরজমিনে যে কী অবস্থা, তো ভাষান্তরের অবস্থাটা কী আমরা একটু জানতে চাই আপনাদের কাছ থেকে।
ভাষান্তরের অবস্থাটা আমার আমি আমার কাছে ক্লিয়ারলি আমি জানি না, তবে সেখানে আমি শুনেছি সরকার সেখানে 100,000 রোহিঙ্গা শরণার্থী থাকার জন্য তার ব্যবস্থা নিয়ে
ব্যবস্থা করেছিলেন, কিন্তু বর্ষাকালে বলা হয়েছে যে বর্ষাকালে এটি একেবারে পানির তলায় তলিয়ে যাবে, সেই রকম কোনো পরিস্থিতি আপনারা দেখ
সেইরকম কোন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে না। তবে কথা হচ্ছে এই মুহূর্তে তাদেরকে কোথাও শিফট করা সঙ্গত হবে না, কারণ এখন বর্ষা, আর তাছাড়াও ভাষান্তর যাওয়ার পথটাও অতটা নিরাপদ নয়।
আচ্ছা, তো না আরেকটি বিষয় যে 1,000,000 মানুষকে সেখান থেকে 1,00,000 মানুষকে সরিয়ে নিলে কতটুকুই বা সুরা হয়, কিছুটা হবে যারা যাবেন তারা হয়তো,
শুরুটা তো হলো,
হ্যাঁ শুরুটা তো হলো, তবে ওইখানকার পরিস্থিতি যে পানির তলায় মানে তলিয়ে যাবে সেটা আমরা জানতে চাচ্ছিলাম। তাহিদ,
না সেটা হবে, সেটা হবে না।
জি ডাক্তার,
সরকার নিশ্চয়ই এরকম ঝুঁকির মধ্যে তাদেরকে ফেলবে না।
জি ডাক্তার মোহাম্মদ আব্দুল মতিন, আপনার কাছ থেকে আরেকটি বিষয় একটু আমরা পরিষ্কার হতে চাই, যেমনটা সাবেক প্রতিমন্ত্রী বলছিলেন যে রোহিঙ্গাদের মধ্যে বেশ কয়েকজন, সেটি প্রায় 100-এর কাছাকাছি এইডস রোগী শনাক্ত করা গেছে, আপনাদের সেই শনাক্তকরণ প্রক্রিয়া কি এখনো অব্যাহত রয়েছে, এইডস রোগীর সংখ্যা কি বেড়েছে রোহিঙ্গা ক্যাম্পে?
এবং শনাক্তকরণ প্রক্রিয়া অব্যাহত আছে, এটা একটা কনফিডেনশিয়াল ব্যাপার, তো তারা যদি কখনো কোনো রোগে সাফার করে আমাদের কাছে পরীক্ষা নিরীক্ষার জন্য আসে তখন আমরা অ্যাক্সিডেন্টালি এই এইডসটা ধরতে পারি।
জি, যাদেরকে আপনারা শনাক্ত করেছেন তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে?
হ্যাঁ, যাদেরকে শনাক্ত করেছি তারা আমাদের ডাটাবেজে অন্তর্ভুক্ত হয়েছে, তাদেরকে আমরা কক্সবাজার সদর হাসপাতাল এবং উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে এআরভি চিকিৎসা চলছে।
জি, কারণ আমরা তো নানা সময় দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে রোহিঙ্গাদেরকে ধরছেন, আবার ক্যাম্পে নিয়ে আসছেন, তার মানে তারা ক্যাম্প থেকে বাইরে যাওয়ার সুযোগ পাচ্ছে যেভাবেই হোক না কেন, সেক্ষেত্রে আসলে এইডস রোগীর সংখ্যা বিস্তারের এই ভয়াবহ চিত্র বাংলাদেশকে,
জি
সে কারণেই আসলে জানতে চাওয়া যে আপনাদের
এটা অত্যন্ত সঙ্গত কথা যে ওদের মধ্যে কোনো ফ্যামিলি প্ল্যানিং সিস্টেম নেই, ওদের জনসংখ্যা বেড়েই যাচ্ছে যেমনি হারে, তো যদি বেশি জনসংখ্যা বাড়ে তো সেখানে নিশ্চয়ই ওদের আর অ্যাকোমোডেশন হবে না, তখন ওরা করবে কি আমাদের দেশে আমাদের মূল স্রোতে মিশে যাবে, মিশে গিয়ে এই এইডসটা এই স্রোতটা ভয়াবহ আকার ধারণ করবে।
আমরা একটু মোয়াজ্জেম হোসেন শাকিলের কাছে যাই।
হ্যাঁ
জি, মোয়াজ্জেম হোসেন শাকিল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, এক ধরনের মিথ রয়েছে এবং আমরা আপনার একটি রিপোর্টের মধ্য দিয়েও জেনেছিলাম যে রোহিঙ্গারা সাধারণত এবং বিশেষ করে নারীরা আসলে গর্ভবতী হতে চান এ কারণে যে তারা যখন মিয়ানমারে ছিলেন গর্ভবতী হলে সেসব মাকে নির্যাতনের সম্মুখীন হতে হয় না, অথবা তাদেরকে তুলে নিয়ে যাওয়ার এক ধরনের আশঙ্কা থাকে, সেটি সম্ভব হয় না বা তারা বেঁচে যান
মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক।
জি, এবং সেই ভয়ে আসলে তাদেরকে জনসংখ্যা বৃদ্ধির এই জ্যামিতিক হারে অভ্যস্ত করে ফেলেছে। আপনি যেহেতু প্রতিদিন রোহিঙ্গা ক্যাম্পে যান, আপনি কি দৃশ্য দেখছেন, যেমনটা ডাক্তার মোহাম্মদ আব্দুল মতিন বলছেন যে আসলে নারীরা আগ্রহী হয়ে উঠছেন জন্ম নিয়ন্ত্রণে, আপনি কি দেখেন?
হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আসলে ওই ঘটনাটা একেবারেই সত্যি, আমরা অনেক নারীদের সাথে কথা বলেছি, তারা দর্শনের হাত থেকে মিয়ানমারের যে বিশেষ করে সেনাবাহিনী এবং মগদের নির্যাতনের হাত থেকে ধর্ষণের হাত থেকে বাঁচার জন্যই তারা সবসময় গর্ভবতী থাকতো, যদি জানতো যে মেয়েটা গর্ভবতী তখন তারা ধর্ষণ করতো না, তাহলে তারা কিন্তু এ ধরনের একটা অভ্যাস তাদের মধ্যে সৃষ্টি হয়েছে, এটা কিন্তু এখনো একেবারে ওই অভ্যাস থেকে তারা বেরিয়ে আসতে পারেনি। তবে বেশ কিছু এটা ছাড়াও অনেকগুলো কারণ আছে, কারণ ওখানে তো শিক্ষার কোনো সুযোগ তাদের একেবারেই ছিল না, তাদের কোনো স্বাস্থ্য, এখানে যে ধরনের জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো এখানে ইন্ট্রোডিউস করা হচ্ছে মিয়ানমারে বা রাখাইনে, তাদের তো এই ধরনের সুযোগ ছিল না, তারা এগুলোর সাথে পরিচিত ছিল না, এখানে কিন্তু যারা একেবারে সচেতন মেয়ে আছে তারা এখন দেখি নিজেরাই অনেক স্বাস্থ্যকর্মীদের ভূমিকায় তারা এখন সচেতন হয়ে মেয়েদেরকে অনেকটা প্রশিক্ষণ দিচ্ছে বা সচেতন করে তুলছে, এ ধরনের অনেক বিশেষ করে ধাত্রী চিকিৎসা যারা নিচ্ছে, ধাত্রী প্রশিক্ষণ যারা নিচ্ছে, তারা কিন্তু এই ধরনের বিষয়গুলো এখন শিখে নিচ্ছে এবং তারা নিজেরাও এই পদ্ধতি গ্রহণ করছে, দীর্ঘমেয়াদী মেয়েরা নিচ্ছে, কিন্তু পুরুষদের এখনো ওভাবে সচেতন করার জায়গায় খুব বেশি হয়নি, কারণ জন্ম নিয়ন্ত্রণ এটা তো শুধু মেয়েদের একার না, এটা তো পুরুষদেরও একটা অংশগ্রহণ আছে এবং পুরুষদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো আরো বরং নিরাপদ। সেক্ষেত্রে রোহিঙ্গাদের মাঝে এখনো পর্যন্ত মেয়েদের কাছে এসব জিনিসগুলো হয়তো ইন্ট্রোডিউস করা হচ্ছে, সেই তুলনায় পুরুষের জায়গায় এখনো পর্যন্ত অনেক মানে কম। কিন্তু অনেক যাত্রী প্রশিক্ষিত হয়েছে, অনেক স্বাস্থ্যকর্মী রোহিঙ্গাদের মধ্য থেকে এখন প্রশিক্ষিত হয়েছে, যারা যাদের সাথে আমি কথা বলে বুঝেছি তারা এখন বুঝে। অনেক সময় তাদের ধর্মীয় গোড়ামি ছিল, কুসংস্কার ছিল এবং তাদের আরো কতগুলো বিষয়ে কাজ করে ওখানে, বিশেষ করে তাদের যদি বাচ্চা হয় তারা অনেক সময় রেশন পেতে পারে, যদি বাচ্চা হয় তাদের হয়তো ছয়জন মিলে একটা ফ্যামিলি হিসাব করে বা ছয়জনের চেয়ে একটা বেশি যদি বাচ্চা হয়ে যায় তাহলে তাদের তো দুইটা ফ্যামিলি আরো একটা বেশি রেশন পাবে, এ ধরনের কিছু কাজ করে বা বাচ্চা হলে তারা কিছু উপহার পাচ্ছে, এ ধরনের কিছু বিষয়ে কাজ করে। কিন্তু এসবের বাইরে গিয়ে এখন তাদের মাঝে যে সচেতনতা গুলো ডেভেলপ করছে এটা হচ্ছে কি আমাদের বাচ্চা শুধু হলে তো হবে না, আমাদের
না সেটা তো সব দিকগুলোই বিবেচনা করতে হয়। মজা হোসেন শাকিল, আমি আর একটি প্রশ্ন করছি যে আপনি তো যাচ্ছেন বিভিন্ন জায়গায় ক্যাম্পের, তো ক্যাম্পে যে এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে যে আপনি যাচ্ছেন সেখানে যে আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করছে তারা কতটুকু নিজেরা সচেতন করে তোলার পক্ষে কাজ করছেন সেটা বলতে পারেন?
হ্যাঁ, এই জায়গায় অবশ্যই সচেতন করে তোলার কাজ করছে বাংলাদেশ সরকারও করছে, বাংলাদেশ সরকারের এবং আন্তর্জাতিক সংস্থা, তারপরে স্থানীয় যারা এনজিও কর্মী আছে তারা সবাই ওখানে সচেতনতার জায়গায় কাজ করছে। কিন্তু এটা তো এই যে দুই বছরের কাছাকাছি সময়, এটা এটা এমন একটা জায়গায় মানুষের মনকে চেঞ্জ পরিবর্তন করে দেয়া, কারণ আমি এক সময় একটা অভ্যাসে ছিলাম, একটা একটা বদ্ধমূল ধারণায় আমি ছিলাম, এই বদ্ধমূল ধারণা আমার ভেতর থেকে পরিবর্তন করতে অবশ্যই এটা একটা সময়সাপেক্ষ ব্যাপার। আমরা যখন ছোটবেলায় দেখেছি বাংলাদেশেও যখন এই পরিবার পরিকল্পনা গুলো প্রথম চালু হয় তখন কিন্তু রাস্তায় এই স্বাস্থ্যকর্মী গুলো যখন হেঁটে যেত মানুষ ঢিল ছুটত এবং তারা সমাজের আমরা দেখেছি এটা খুব বাংলাদেশের এই প্রেক্ষিতে অনেক ইয়া ছিল, সে তুলনায় রোহিঙ্গারা অনেক বেশি পশ্চাৎপদ এবং তাদের জায়গায় এটা সবচেয়ে আমার মনে হয় একটা বড় চ্যালেঞ্জ স্বাস্থ্য বিভাগের জন্য বা এনজিও দের জন্য।
আসলে আমাদের একটা জিনিস তো ভুলে গেলে চলবে না শাকিল, যেটা আমরা হয়তো অনেক সময় মানে চোখে না দেখলে বুঝে উঠতে পারি না, যে তারা যে পরিস্থিতিতে একটি দেশ থেকে প্রাণ ভয়ে পালিয়ে এসেছেন শুধু জীবনটাকে নিয়ে এবং তারপর একটা জায়গায় এসেছেন, তাদের চিরাচরিত যে অভ্যেসগুলো আছে তহিদ সেগুলো তো সম্পূর্ণ একেবারে রাতারাতি পাল্টে যেতে পারে না, কিন্তু বাংলাদেশ সরকার অবশ্যই তাদেরকে গ্রহণ করে অত্যন্ত মানে একটি মানবিক দিক তুলে ধরেছেন, বাংলাদেশের মানুষ তারা যথেষ্ট করছেন, কিন্তু তারপরে একটি শরণার্থী শিবিরে এই জন্ম নিয়ন্ত্রণ পরিবার পরিকল্পনার ব্যবস্থা অতি সহজে আমরা বলতে পারি, শিরোনাম করতে পারি, কিন্তু সেটাকে কার্যকর করাটা খুব সহজ সাধ্য নয়।
জি আপা, আমরা একটু ডাক্তার ইফতেখার মাহমুদ তার কাছে,
হ্যাঁ আমাদের হাতে খুব একটা সময় নেই,
তার কাছ থেকে আমরা একটু জানতে চাই যে আপনি যেহেতু কাজ করছেন ফিল্ড লেভেলে নারীদের নানা ধরনের সমস্যা নিয়ে, আপনারা কি কখনো তাদেরকে এমন বলতে শুনেছেন বা আপনারা কখনো পরামর্শ দিয়েছেন যে জন্ম নিয়ন্ত্রণ নিলে আসলে তাদের সামগ্রিকভাবেই ভালো, এমন কোনো পরামর্শ আপনারা কি কখনো দেন?
হ্যাঁ অবশ্যই, এটা তো আমাদের যে আমরা তো বিশেষত নারীদের নিয়েই কাজ করি, আমাদের পুরো সংস্থাটাই নারীদের সাথে কাজ করি আমরা, এবং আমরা এটা জন্ম নিয়ন্ত্রণ যে একটা ইম্পর্টেন্ট একটা তাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের জন্য সবার জন্য গুরুত্বপূর্ণ, আমাদের দেশের জন্য এবং তাদের গোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ, এটা আমরা সবসময় বলি এবং বললাম না, মানে আমরা যখনই তাদের সাথে কাজ শুরু করি মানে অ্যান্টিনেটাল কেয়ার দেওয়ার প্রেগনেন্সি অবস্থায় যখন আসবে আমরা কিন্তু জন্ম নিয়ন্ত্রণটা সাথে দিই, এবং যারা আপনার টিনেজার আছে যারা মানে গর্ভবতী হতে পারে এবং এই বয়সে যারা তাদেরকেও আমরা কিন্তু কাউন্সেলিং করি জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে, এবং আমাদের যতটুকু এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে কি আমাদের কাছে যে পেশেন্ট গুলো আছে এরা কিন্তু জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে এখন সচেতনতা যথেষ্ট।
আমরা একটু শেষ করি আপা, আমাদের আর একটু সময় রয়েছে, আমরা
জি
আমাদের ফেসবুকে অনেক দর্শক শুনেছেন অনুষ্ঠান মন্তব্য করেছেন, তাদের কয়েকজনের নাম বলে দিতে চাই। সবশেষ যুক্ত হচ্ছেন সিদ্ধার্থ ভট্টাচার্য, আমরা দেখতে পাচ্ছি তিনি একটি মন্তব্য করেছেন তার অনুষ্ঠানটি ভালো লেগেছে। আহমদ কবির, মোহাম্মদ মাসুদুর রহমান, আমি দুঃখিত নামটা দেখতে আমার সমস্যা হচ্ছিল মোবাইলে, তিনি অবশ্য একটি খুব ভালো মন্তব্য করেছেন। তিনি বলেছেন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিতে না চাইলে সবাইকে জন্ম নিয়ন্ত্রণ ইঞ্জেকশন দিতে হবে, তার একটি মন্তব্য। মোহাম্মদ হাসান, কিরণ, রশন আফরোজ, লিয়াকত চৌধুরী, মিজানুর রহমান, আপনার নাম পড়তে গেলে অনেক সময় লেগে যাবে, মোহাম্মদ আব্দুল্লাহ, জুবায়ের চৌধুরী, জি অনেক অনেক, হাসান মীর। আমরা আসলে শেষ করব অনুষ্ঠান আপা, আমাদের সময় শেষ হয়ে গেছে।
আমাদের প্রতিমন্ত্রী তো তিনি আগেই চলে গেছেন, মেয়েরা আফরোজ চুমকি এবং ডক্টর আব্দুল মতিন এবং ইফতেখার মাহমুদ, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের মতামত দিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এবং যেসব শ্রোতার প্রশ্ন নিতে পারিনি এবং ফেসবুকে যাদের নাম পড়তে পারলাম না, আমরা দুঃখ প্রকাশ করছি,
সবাইকেই অনেকে ধন্যবাদ জানাচ্ছি, যারা দেখলেন, যারা শুনলেন এবং যারা মতামত দিলেন। আর সবশেষে আমি টেনিসের ছোট্ট খবরটি দিয়ে দিচ্ছি। ফেডারার এবং নাদাল দুজনে খেলছেন উইম্বলডন টেনিসের গ্রাস কোর্টে, গ্র্যান্ড স্ল্যামের সেরা টেনিস প্রতিযোগিতা এটা, লন্ডনে চলছে, এবং সেখানে প্রথম সেটটি জিতেছেন নাদাল, দ্বিতীয়টি ফেডারার, এবং তৃতীয় সেটে এখন নাদাল এগিয়ে রয়েছেন, খেলা চলছে। তো আজকের আলোচনা আমাদের এখানে শেষ করতে হয়, ধন্যবাদ সবাইকে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শেখুপ্তনা স্ট্রিং কুইন।
ধন্যবাদ তাহিদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শ্রমমন্ত্রী আলেকজান্ডার অ্যাকোস্টা পদত্যাগ করছেন। বিত্তশীল জেফ্রি এপস্টিন, যার বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ আনা হয়, তার ব্যাপারে অ্যাকোস্টা এক দশকের বেশি সময় আগে অভিশংসক হিসেবে যেভাবে আবেদন নিষ্পত্তির চুক্তি করেছিলেন, সে কারণেই তিনি পদত্যাগ করছেন। ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসের বাইরে ওই ঘোষণা করেন। তার পাশে তখন অ্যাকোস্টা দাঁড়িয়েছিলেন। ট্রাম্পের পর উইসকনসিন এবং ওহায়োর উদ্দেশ্যে রওনা হন। অ্যাকোস্টা সাংবাদিকদের বলেন তিনিই পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন তিনি সকালে প্রেসিডেন্টকে ফোন করেছেন এবং বলেছেন সরে যাওয়াটাই সঠিক পদক্ষেপ। ট্রাম্প বলেছেন উপশ্রমমন্ত্রী প্যাট্রিক পেজেলা অস্থায়ীভাবে শ্রমমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। অ্যাকোস্টার পদত্যাগ কার্যকর হবে 7 দিন পর। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে তারা রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান পেয়েছে। দীর্ঘ পাল্লার আঞ্চলিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী আঙ্কারার বাইরে মুর্তেদ বিমান ঘাঁটিতে সরবরাহ করা হয়। নেটোর কোনো সদস্য দেশ এই প্রথম রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি করেছে এবং তাতে এই উদ্বেগ দেখা দিয়েছে যে তুরস্কের ওপর মস্কোর প্রভাব বাড়ছে। যুক্তরাষ্ট্র তুরস্কের প্রতি জোর আহ্বান জানিয়েছিল যে তারা যেন $200 কোটি চুক্তি থেকে প্রত্যাহার করে। ইরান দাবি জানাচ্ছে যে ব্রিটেন যেন জিব্রাল্টার আটক ইরানি তেলবাহী সুপার ট্যাঙ্কারটিকে ছেড়ে দেয়। গত সপ্তাহে জিব্রাল্টার উপকূলে ইরানি সুপার ট্যাঙ্কার আটক করে ব্রিটিশ রাজকীয় মেরিন। ইরান ব্রিটেনের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা পারস্য উপসাগরে বিপজ্জনক খেলা খেলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইন্নাকে শুক্রবার বলেছেন ইরানি তেলবাহী জাহাজ আটকের প্রতিফল আছে। মেক্সিকো উপসাগরে ঘূর্ণিঝড় ব্যারি তীব্র আকার ধারণ করছে। আবহবিদরা লুইজিয়ানা রাজ্যের উপকূলের কিছু অংশে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে লুইজিয়ানায় জরুরি অবস্থা জারি করেন। ঘূর্ণিঝড় ও পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সাহায্য করার লক্ষ্যে অর্থ ও অন্যান্য সাহায্য সমন্বয় করার জন্য প্রেসিডেন্ট অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ এবং কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা ফিমাকে অনুমতি দিয়েছেন। জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্রের হিসেব অনুযায়ী শুক্রবার রাতে বা শনিবার ভোরে ঘূর্ণিঝড় ব্যারি লুইজিয়ানার উপকূলে আঘাত হানবে।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিরা কিবরিয়া, প্রকৌশলী ছিলেন অড্রিয়াস রয়ার্স, ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সঞ্জনা।
This program has come to you from the Voice of America, Washington.